গতদিন আমরা এই শ্রী শ্রী মহাভারত শ্রী গ্রন্থের পাণ্ডবদের যে অতি অপূর্ব তাদের সেই সমস্ত লীলাদি তা আমরা আস্বাদন করে আস্তে আস্তে গতদিন আমরা পাণ্ডবগণ তাদের যথা সর্বস্ব হেরে গিয়েছিলেন আমরা সে পর্যন্ত শ্রবণ করেছিলাম। এমনকি সেই অগ্নি থেকে উৎপন্না যে দেবী দ্রৌপদী তাঁকেও পর্যন্ত পণ রেখে পরাজিত হলেন ধর্মরাজ যুধিষ্ঠির। দ্রৌপদী যখন পরাজিত হলেন মানে দ্রৌপদীকেও যখন হেরে গেলেন তখন তাদের মধ্যে কি যে উৎস কি যে আনন্দ সেই কৌরবগণের মধ্যে হলো, দুর্যোধন দুঃশাসন দুরাত্মা শকুনি ইত্যাদি ইত্যাদি মানে ধৃতরাষ্ট্রের পুত্রগণের আর আনন্দের সীমা থাকল। তারা বলছে তখন দুর্যোধন বিদুরকে ডেকে বলছে, বিদুর আপনি এখন এখানে আস, দাসের মতো আপনি এখানে আসুন এবং যান পাণ্ডবদের অতি প্রিয়তমা সুন্দরী দ্রৌপদীকে আপনি শীঘ্রই এই সভায় আনয়ন করুন। আর সে আমাদের দাসী, সে আমাদের এখানে এসে মানে আমাদের সামনে কিছু কাজ করবে দাসীর মতন, যেমন ঝাড়া পোছা ইত্যাদি, আমরা তা দেখতে চাই। যান যান আপনি তাকে ডেকে নিয়ে আসুন। বিদুর কাউকে ভয় করেন না, বিদুরের কোনো ভয়ই নেই। সে বলছে, আরে মূর্খ সবার মধ্যে দুষ্ট, তুমি জানো না তুমি ফাঁসিতে ঝুলতে যাচ্ছ, তুমি যে ক্রিয়া করতে যাচ্ছ যে কাজ করতে যাচ্ছ তুমি ফাঁসিতে ঝোলার মতনই কাজ করছো, মনে করো তুমি সাক্ষাৎ এখন ফাঁসিতেই চড়ছ, মৃত্যু তোমার সন্নিকট তাই তোমার মুখ দিয়ে এমন সব কথা বেরোচ্ছে, আরে তুমি এই পাণ্ডব সিংহদের কেন ক্রোধান্বিত করছো, তারা যদি ক্রোধান্বিত হয় তাহলে তাদের সম্মুখে তুমি তো তুমি, তোমার শত ভাই তো শত ভাই, দেবতাগণ পর্যন্ত টিকতে পারবে না, তা তোমার মাথার ওপর বিষধর সর্প ক্রোধে ফণা দুলিয়ে মানে ফুঁসছে, মানে ফণা দুলিয়ে সে ফোঁস ফোঁস করছে, আর তুমি তাকে খুঁচিয়ে জমপুরিতে যাওয়ার চেষ্টা করো না, দেখো দ্রৌপদী কখনো দাসী হতে পারে না, কস্মিন কালেও দাসী হতে পারে না, যুধিষ্ঠির তাকে অনধিকারভাবে পণ রেখেছে, তার অধিকার নেই, কিন্তু জুয়া খেলা এমনই যে তার মানে সে নীতিভ্রষ্ট পর্যন্ত লোক হয়ে যায়, তার কোনো অধিকার নেই তার স্ত্রীকে পণ রাখার। সভাসদগণ সমস্ত সভ্য ব্যক্তিদের বলছেন, বলছেন যেমন বাঁশ যখন ধ্বংস হওয়ার হয় তখন কি হয়, তখন তাতে ফল ধরে, বাঁশের ফল হয়, এবার ফল হলেই জানতে হবে এখন এতে আগুন লাগার সময় হয়েছে। দেখুন এটা কিন্তু আমাদের সকলের জানা নেই, হয়তো আমাদের পণ্ডিতজি মহারাজ জানেন, তা বাঁশের ফল হয় আর সেই ফল হলেই তখন মনে করতে হবে যে তার এখন ধ্বংস হওয়ার সম্ভাবনা, বুঝেছি সামনে। আর মরণাপন্ন ব্যক্তির হিতাহিত জ্ঞান থাকে না, সে মানে কাউকে কটুবাক্য বলে, কাউকে অশুভ ভাষায় গালিগালোচ করে যখন মৃত্যু তার মস্তকে নৃত্য করে, তা হে দুর্যোধন হে দুঃশাসন হে শকুনি আপনারা যে কাজ করছেন এ কিন্তু এর পরিণাম বড় বিশাল, তবুও এই মূর্খ আমার হিতকারক বাক্য শুনবে না, আমি যা বলছি এ তার ভালো লাগবে না, দুষ্টে নাহি শুনে ধর্মের কথা, আমি তাকেই যতই ধর্ম উপদেশ করি না কেন সে শুনবে না, এ বন্ধুর কল্যাণকর এবং শ্রেষ্ঠ বাক্য কদাপি শোনে না, লোভ বেড়েই চলেছে তার, এবার এর দ্বারা দৃঢ় নিশ্চিত যে শীঘ্রই কৌরবদের সর্বস্বনাথের মানে সর্বস্ব সমস্ত কিছু নাশ হওয়ার এবং ভয়ঙ্কর সেই সংগ্রাম মানে যুদ্ধ হওয়ার সম্ভাবনা। আর সেই মদনমর্ত দুর্যোধন বিদুরকে ধিক্কার দিয়ে বলছেন, যে একেবারে খারাপ শব্দে, তিনি প্রতিহারী বলে আরেকজন আছেন, তাকে বলছেন যাও, তুমি যাও এবং এখনই দ্রৌপদীকে নিয়ে এসো, পাণ্ডবদের থেকে তোমার কোনো ভয় পাবার কারণ নেই, কারণ তারা আমাদের কাছে পরাজিত, আমাদের দাস। দেখো না কিভাবে সব মুকুট সব খুলে রেখেছে, আমাদের কাছে মাথা নত করেছে, এরা এ তো আমাদের দাস, কি বলবে আর, সে তো আমাদের দাস, আমরা যা খুশি তাই করতে পারি, যাও। প্রতিহারীকে প্রেরণ করলেন। এবারে দুর্যোধনের আদেশ অনুযায়ী প্রতিহারী গিয়ে বললেন, সম্রাজ্ঞী, সম্রাট যুধিষ্ঠির জুয়া খেলায় সব কিছু হেরে গেছেন, এমনকি আপনিও হেরে গেছেন, তা আমি এই দুর্যোধনের আদেশ পালন করার জন্য আপনাকে নিয়ে যেতে এসেছি, চলুন আপনি, আপনাকে এখনই যেতে হবে সেই সভায়। এবারে কৌরবদের সেই সমস্ত কথা দ্রৌপদী জানতে পেরে দ্রৌপদী বলছেন যে সুতপুত্র, এও সুতপুত্র, সুতপুত্র বিধাতার বিধান নিশ্চয়ই তাই, বালক বৃদ্ধ সকলকেই সুখ দুঃখ সহ্য করতে হয়, আর এখন যা দেখছি তা তো বড় ভয়ঙ্কর সময় এসে উপস্থিত হয়েছে, ইত্যাদিভাবে তিনি নম্র স্বভাবের দ্বারাই সব কিছু বললেন। আর সে দ্রৌপদীকে গিয়ে সে উত্তর দেবে যে তখন সভাসদ সকলেই মাথা নত করবেন। এবার এই বলে সে কিছুটা দূরে চলে গেল দ্রৌপদী। সেই দ্রৌপদীর সে সময় শারীরিক অবস্থাও ভালো না, তখন তার মানে রজস্বলা কাল, ঠিক সে সময়। এবারে সে এইভাবে যখন সে চলে গেল, তা প্রতিহারী গিয়ে বলছে যে দ্রৌপদী তো তিনি আসতে চাইছেন না। তা দুর্যোধন বললেন, প্রতিহারী যাও, দ্রৌপদীকে এখানে তুমি নিয়ে এসো, এখানেই তার প্রশ্নের উত্তর দেওয়া হবে। সে তো জিজ্ঞাসা করছে যে আমি কেমন করে সেখানে যাব, আমার তো এখন এই অসময় কাল, এখন ঋতুবতী, আমি আমি কি করে সেখানে যেতে পারি, আমি সেখানে যেতে পারবো না। দুষ্ট দুরাত্মা দুর্যোধন সে বলছে তার উত্তর এখানেই দেওয়া হবে, তাকে নিয়ে এসো। এবারে সেই প্রতিহারী দ্রৌপদীর ক্রোধকেও ভয় পেত, সে দ্রৌপদীকে জানে কি না, তার স্বভাব, তার গুণ এবং সেতে অগ্নির থেকে উৎপন্না তার তেজ সে জানে। তা প্রতিহারী সে যেতে চাইছে না, তাই দুর্যোধন বলার সত্ত্বেও সে আবার সভাসদদের জিজ্ঞাসা করল, আমি দ্রৌপদীকে কি বলবো। দুর্যোধনের এই কথা ভীষণ খারাপ লাগলো, কারণ দুর্যোধনের কথাকে অমান্য করা হলো, প্রতিহারী যেতে চাইছে না, তাই তিনি প্রতিহারীর দিকে কঠোর দৃষ্টি মানে দৃষ্টিতে দেখে বলছেন, ছোট ভাই দুঃশাসন, যাও, তুমি যাও। তাই সেই ক্ষুদ্র প্রতিহারী ভীমকে ভয় পাচ্ছে, তুমি গিয়ে দ্রৌপদীকে ধরে নিয়ে এসো, কেমন শব্দ বলছে, একেবারে অসভ্য জঘন্য শব্দ, বলছেন যাও ধরে নিয়ে এসো, এই পরাজিত পাণ্ডবরা তোমার কিছু করতে পারবে না, এ তো আমাদের দাস হয়ে বসে আছে, সব কিছু পরাজিত হয়ে বসে আছে, যাও যাও, তুমি যাও। এবারে জ্যেষ্ঠ ভ্রাতার নির্দেশ মানে সেই দুঃশাসন, সে তখন চোখগুলোকে লাল করে ক্রোধে বলছেন, এই তো এখন মানে সুযোগ। তখন সে দ্রৌপদীকে গিয়ে বলছেন, কৃষ্ণা চলো, দ্রৌপদীর এক নাম কৃষ্ণা, চলো, তোমাকে আমরা জিতে নিয়েছি, লজ্জা পরিত্যাগ করে দুর্যোধনের দিকে তাকাও, কেমন অসভ্য। আর সুন্দরী, আমরা ধর্ম তো তোমাকে পেয়ে গেছি, এই সভায় চলো এবং কৌরবদের সেবা করো। দুঃশাসনের কথা শুনে দ্রৌপদীর মানে অন্তর দুঃখে ভরে উঠল, মুখ মলিন হয়ে গেল, আর তিনি আত্মভাবে মুখে চাপা দিয়ে রাজা ধৃতরাষ্ট্রের মানে রানী মহলের দিকে দৌড়ে চলে গেলেন। রানীরা যেখানে থাকেন, যেখানে গান্ধারী আদি থাকেন, সেদিকে ছুটে গেলেন, একটি মাত্র কাপড় পরা, আর শরীরে আর কোনো বস্ত্র নেই। তা সে যখন ছুটে গেল, সেই পাপাচারী দুঃশাসন ক্রোধভরে তাকে ধমক দিতে দিতে সেও তার পেছনে দৌড়ালো। এবারে সে কৃষ্ণ কুঞ্চিত কালো কোচকানো কোচকানো চুল তাক সেই কেশরাশি মানে ধরল। আর সেই দুষ্ট কি করছে, এই চুল মানে কিছুদিন পূর্বে রাষ্ট্রীয় যজ্ঞের মন্ত্রপুত জলে ধোয়া হয়েছিল, আর সেই দুরাত্মা দুঃশাসন পাণ্ডবদের অপমান করার উদ্দেশ্যে সেই চুল বলপূর্বক আকর্ষণ করে দ্রৌপদীকে অনাথের মতো টানতে টানতে নিয়ে সেই সভার দিকে নিয়ে চলে আসছে। কি ভয়ঙ্কর পরিস্থিতি! আর দ্রৌপদীর সমস্ত রোম শিহরিত আর শরীর ঝুঁকে পড়েছিল, মানে জোর করে টেনে নিয়ে যাচ্ছে, শরীরটা ঝুঁকে পড়েছে। দ্রৌপদী ধীর কণ্ঠে বললেন, ওরে মূঢ় দুরাত্মা দুঃশাসন, আমি রজস্বলা একটিমাত্র বস্ত্র পরিধান করে আছি, এই অবস্থায় আমাকে ওই জনসমাকীর্ণ সভায় নিয়ে যাওয়া তোমার উচিত নয়। দুঃশাসন দ্রৌপদীর কথা গ্রাহ্য না করে আরো জোরে তার কেশরাশি আকর্ষণ করে সে টেনে নিয়ে যাচ্ছে। আর বলছে যে, দ্রুপদ নন্দিনী, তুমি রজস্বলাই হও অথবা এক বস্ত্র পরিহিতা, আর না হয় উলঙ্গই হও, আমরা তোমাকে জুয়াতে জিতেছি, এখন তুমি আমাদের দাসী, এখন থেকে তোমাকে নির্যাতি স্ত্রী লোকেদের সঙ্গেই থাকতে হবে। আর দুঃশাসন দ্রৌপদীকে টেনে টেনে সবার মধ্যে নিয়ে গেলেন। কি ভয়ঙ্কর পরিস্থিতি! দুঃশাসন চুল ধরে টানায় দ্রৌপদীর চুল এলোমেলো হয়ে গিয়েছিল, আর সমস্ত শরীর থেকে বস্ত্র খুলে গিয়েছিল। আর তিনি লজ্জায় লাল হয়ে ধীরে ধীরে বলছেন, ওরে দুরাত্মা, এই সভায় শাস্ত্র জ্ঞাতা কর্মনিপুণ ইন্দ্রের ন্যায় সুপ্রতিষ্ঠ আমার গুরুজনেরা রয়েছেন, তাদের সামনে এই অবস্থায় আমি কিভাবে দাঁড়িয়ে থাকব? ওহে দুরাচারী, ওরে দুরাচারী, আমাকে টেনো না, আমাকে নগ্ন করো না, এইভাবে বলতে থাকে। আর এই নিজ কাজ করতে একটুও তোমার চিন্তা করে দেখা উচিত নয় কি? আর যদি ইন্দ্র সহ সমস্ত দেবতাও তোমাকে সাহায্য করেন, তাহলেও পাণ্ডবদের হাত থেকে তুমি কদাপি রক্ষা পাবে না। আর কি বলছেন, যে ধর্মরাজ তার ধর্মে অটল, তিনি সুস্থ, ধর্মের মর্মজ্ঞ এবং সমস্ত শাস্ত্রই তিনি জানেন, আমি তাদের মধ্যে শুধু মানে গুণই দেখতে পাই। আজ তোমরা তাকে পরাজিত করে, অসৎভাবে পরাজিত করে, ছলনা করে পরাজিত করে তোমরা আজ আমাকে এইভাবে অসম্মান করছো। ভরতবংশকে ধিক, আর এই কুপুত্রেরা ক্ষত্রিয়ত্ব নাশ করে দিচ্ছে। এই সভায় উপস্থিত কৌরবগণ নিজ চোখে কুলের মর্যাদা নষ্ট করে দিচ্ছেন, এইভাবে তিনি বিলাপ করছেন। আর বয়োজ্যেষ্ঠ যে সমস্ত গুরুজনরা ছিলেন, তাদেরকে গিয়ে বলছেন যে, হে পিতামহ ভীষ্মদেব, হে পিতৃ সমতুল্য ধৃতরাষ্ট্র, হে রাজন, হে দ্রোণাচার্য, ইত্যাদি ইত্যাদিভাবে সকলকে সম্বোধন করে বলছেন যে, আপনারা আমাকে রক্ষা করুন। সকলের কাছে গেলেন, কিন্তু সকলেই মাথাটি নিচু করে, তাদের মুখ থেকে কোনো শব্দ নেই, তারা সকলে নির্বাক। আর দ্রৌপদী বললেন, এই কপটাচারী পাপাত্মারা মানে ধূর্তভাবে ধর্মরাজকে জুয়া খেলতে রাজি করেছে, তার ইচ্ছা ছিল না, কিন্তু এই দুরাচারীরা তাদের জোর করে জোরপূর্বক রাজি করিয়েছে। তা আপনারা আমার প্রশ্নের উত্তর দিন, যে পাণ্ডবদের দুঃখ এবং দ্রৌপদীর কাতর আবেদন শুনে ধৃতরাষ্ট্র নন্দন বিকর্ণ বললেন, বিকর্ণের মনটা গলে গেল। সেই বিকর্ণ বলছেন, হে সভাসদগণ, আমাদের সকলের ঠিকমতো বিচার বিবেচনা করে দ্রৌপদীর প্রশ্নের উত্তর দেওয়া উচিত, এটি ত্রুটি হলে আমাদের নরকগামী হতে হবে। পিতামহ ভীষ্ম, পিতা ধৃতরাষ্ট্র এবং মহামতি বিদুর এ বিষয়ে পরামর্শ করে কেন উত্তর দিচ্ছেন না? আচার্য দ্রোণ, আচার্য কৃপ কেন চুপ করে আছেন? আর এইসব রাজারা আসক্তি দেশ পরিত্যাগ করে এই প্রশ্নের বিচার কেন করছেন না, প্রশ্ন করছেন? আর আপনারা ভেবেচিন্তে প্রতিব্রতা রমণী দ্রৌপদীর প্রশ্নের পৃথকভাবে উত্তর দিন। যখন বিকর্ণ এই কথা বলল, বিকর্ণ বারংবার এই আবেদন করলেও কেউ কোনো উত্তর দিল না। এই বিকর্ণ একটু ভালো তাদের থেকে, তা না হলে এমন কথা বলতে পারেন না। তখন বিকর্ণ হতাশ হয়ে দীর্ঘশ্বাস ফেলে বললেন, হে কৌরবগণ, সভাসদরা উত্তর দিন বা না দিন, এই ব্যাপারে আমি যা ন্যায়সঙ্গত বলে মনে করি তা না বলে আর থাকতে পারছি না। শ্রেষ্ঠ ব্যক্তিরা রাজাদের চারটি ব্যাসনকে অত্যন্ত খারাপ বলে জানিয়েছেন, চারটি মানে যে অপগুণ সেগুলোকে খারাপ বলেছেন। তা সেগুলি হলো যে শিকার, এক, দুই হচ্ছে মদ মানে মদ্যপান বা মদ মানে আসক্তি, আর জুয়া এবং নারী সঙ্গে আসক্তি, এতে আসক্ত হলে মানুষের পতন হয়। আর এখানে জুয়ারিদের আহ্বানে রাজা যুধিষ্ঠির এসে জুয়ায় আসক্তিবশত দ্রৌপদীকে পণ মানে বাজি হিসাবে রেখেছেন। দ্রৌপদী শুধুমাত্র যুধিষ্ঠিরের পত্নী নন, পাঁচ ভাইয়ের সমান অধিকার। অতএব যুধিষ্ঠিরের কোনো অধিকার নেই যে তাকে পণ হিসাবে রাখেন। তার পাঁচজন স্বামী, আরও চারজন স্বামী তাদের আছে, মানে পাণ্ডবগণ সকলেই কিনা। তাহলে এটিও মনে রাখতে হবে যে যুধিষ্ঠির নিজেকে হারানোর পরে দ্রৌপদীকে পণ রেখেছিল তা তার উচিত নয়। আমি এটাই বলতে চাই, দ্রৌপদীকে পণ রাখা একেবারেই অনুচিত হয়েছে। দ্বিতীয়ত, উনি স্বেচ্ছায় নয়, শকুনি এবং প্ররোচনাতেই, মানে শকুনি তাকে উৎসাহিত করেছে যে দ্রৌপদীকেই পণ রেখে তুমি সমস্ত কিছু ফিরিয়ে নাও। এটা এই শকুনি মানে যত নষ্টের গোড়া পরিষ্কার বলছেন। আর কি বলছেন, যে এই সব কথা চিন্তা করে আমি এই সিদ্ধান্তে উপনীত যে দ্রৌপদী জুয়াতে মানে হারেন। দ্রৌপদী তো জুয়াতে তাকে পণ হিসাবে রাখাই অনুচিত, বিকর্ণ এই কথা বললেন। এবার বিকর্ণের কথা শুনে সমস্ত সভাসদ তারা তার প্রশংসা, যারা ভালো তারা প্রশংসা করতে থাকলেন, আর শকুনির নিন্দা করতে লাগলো সকলে। চারিদিকে কোলাহল শুরু হলো, আর সকলে শান্ত হলে কর্ণ ক্রোধভরে বিকর্ণের হাত ধরে বলতে লাগলেন, বিকর্ণ তুমি এই কুলঙ্গারের মতো কথা কেন বলছো? তোমার মনে হচ্ছে তুমি অরুণী থেকে উৎপন্ন অগ্নির ন্যায় নিজ বংশে সর্বনাশ করতে চাও? তোমার এই কথা বলা উচিত নয়। দ্রৌপদী বারবার প্রশ্ন করলেও সভাসদগণ কেউ কোনো প্রকার উত্তর দিলেন না, সকলেই চুপ। সকলে সমস্ত ধৈর্য হারিয়ে বিজ্ঞের মতো সকলে যেমন কথা বলতো, কিন্তু তাদের মুখ একেবারে সব বন্ধ হয়ে আছে। আর দ্রৌপদী পণ রাখায় কি পাণ্ডবদের সকলের সম্মতি ছিল না? তুমি যদি মনে করো যে রজস্বলা অবস্থায় দ্রৌপদীকে সবাই আনা উচিত হয়নি, তাহলে তার উত্তর শোনো। দেবতারা নারীদের জন্য এক পতিরই বিধান করেছেন, তা পাঁচ পতির স্ত্রী হয় দ্রৌপদী নিঃসন্দেহে এক বেশ্যা, হাত দিয়ে দেখিয়ে বলছে। মহাভারতের মধ্যে এই কর্ণের ভূমিকা অনেক বিশাল, কিন্তু কর্ণ এখানে যে ব্যবহার করেছে সেটা বাস্তবিকই নিন্দনীয়। শাস্ত্রকারগণ নিজেকে নিজেরাই বলছেন যে কর্ণ এখানে যে ব্যবহার দেখিয়েছে দ্রৌপদীকে বেশ্যা বলে তাকে যে অসম্মান করেছে, এতে তা মানে সেই অসম্মানের মাপ হয় না। এবারে তাই আমার মনে হয় যে এক মানে এই দ্রৌপদীকে এক বস্ত্রে অথবা বস্ত্রহীনা করেও সবাই নিয়ে আসা কোনো অনুচিত কাজ নয়, কারণ সে একজন বারবণিতা বেশ্যা, পরিষ্কার বলছে। আর অতএব পাণ্ডব তাদের পত্নী দ্রৌপদী এবং তাদের সমস্ত ধন সম্পত্তি আমরা তো জিতে নিয়েছি, আমরা তো জয়ী হয়েছি। তারপর কর্ণ দুঃশাসনের দিকে তাকিয়ে বললেন, দুঃশাসন, বিকর্ণ বালক হয়ে গুরুজনদের মতো কথা বলেছে, তার কথায় কিছু মনে করো না। তার কথায় কান না দিয়ে তুমি দ্রৌপদী এবং পাণ্ডবদের সকলকে বিবস্ত্র করো, পাণ্ডবদেরও বিবস্ত্র করতে বলছি। তা কর্ণের কথা শুনে মানে দুঃশাসন সবলে দ্রৌপদীর কাপড় খোলার চেষ্টা আরম্ভ করল। আর যখন দুঃশাসন দ্রৌপদীর কাপড় টানতে গেলেন, দ্রৌপদী মনে মনে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে ডাকছে, আর যখন পাচ্ছেন না একেবারে অন্তিম সময়ে তো ভগবানকে ডাকছেন। আর দ্রৌপদী শ্রীকৃষ্ণকে মনে মনে ডেকে প্রার্থনা করতে লাগলেন, গোবিন্দ দ্বারকাবাসিন কৃষ্ণ গোপীজন প্রিয় কৌরবৈ পরিভূতম মাং কিং জানাসি কেশব, হে নাথ হে রমানাথ ব্রজনাথর্তি নাশন কৌরবাণ্ণব মগ্নাং মাম মুদ্দরস্য জনার্দন, কৃষ্ণ কৃষ্ণ মহাযোগী বিশ্বাত্মন বিশ্বভাবন প্রপন্নং পাহি গোবিন্দ কুরু মধ্যে অবশীদতিম। তখন তিনি গোবিন্দের প্রার্থনা আরম্ভ করলেন, বলছেন হে গোবিন্দ, হে দ্বারকাবাসী, হে সচ্চিদানন্দ স্বরূপ প্রেম ঘন, হে গোপীজন বল্লভ, হে সর্বশক্তিমান প্রভো, কৌরবরা আমাকে অপমানিত করছে, আপনি কি এখনো জানেন না? হে নাথ, হে রমানাথ, হে ব্রজনাথ, হে আরতিনাশন জনার্দন, আমি কৌরবরূপী সমুদ্রে ডুবে যাচ্ছি, আপনি আমাকে রক্ষা করুন। হে কৃষ্ণ, হে সচ্চিদানন্দ স্বরূপ মহাযোগী, আপনি সর্বস্বরূপ এবং সকলের জীবনদাতা। হে গোবিন্দ, আমি কৌরবদের মধ্যে বড়ই সংকটে পড়েছি, আপনার শরণাগত, আপনি আমাকে কৃপা করে রক্ষা করুন বলে দ্রৌপদী দুই হাত তুলে প্রভুর শরণাপন্ন হলেন। এবারে দ্রৌপদী ত্রিভুবন প্রতি ভগবান শ্রীকৃষ্ণেতে তন্ময় হয়ে স্মরণ করে মুখ ঢেকে কাঁদতে থাকলেন, আর প্রভুকে বারবার আরতি জানাচ্ছেন, বারবার প্রার্থনা জানাচ্ছেন। তার সেই আর্তক্রন্দন ধ্বনি শ্রীকৃষ্ণ শুনতে পেলেন, তার হৃদয় করুণায় দ্রবীভূত হয়ে গেল। ভক্তবৎসল প্রভু প্রেম পরবশ হয়ে দ্বারকায় শয়ন ভোজন একাকী সপত্নীকে বলে অতি শীঘ্রই দ্রৌপদীর কাছে সকলের অলক্ষিতে এসে পৌঁছে গেলেন। বল কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়। ধর্মস্বরূপ ভগবান শ্রীকৃষ্ণ অলক্ষে, মানে সকলের অলক্ষিতে, কেউ দেখতে পাচ্ছে না, তিনি সেখানে এসে দিব্য বস্ত্রে দ্রৌপদীকে সুরক্ষিত করলেন। আর সে সময় কি হচ্ছে, সেই দুরাত্মা দুষ্ট দুঃশাসন দ্রৌপদীকে বিবস্ত্র করার জন্য যতই বস্ত্র ধরে আকর্ষণ করতে থাকেন, ততই ভগবান শ্রীকৃষ্ণ অলক্ষিতে তাকে বস্ত্র প্রদান করছেন। দেখুন, ভগবান যখন সেই সুদর্শন চক্র ধারণ করে এই দুষ্ট শিশুপালকে বধ করেছিলেন, তা সেখানে এই কৃষ্ণা মানে দ্রৌপদী গিয়ে সঙ্গে সঙ্গে নিজের, মানে এটা টিকার কথা, ভাগবতের টিকার মধ্যেই ধরেছেন, যে তিনি সঙ্গে সঙ্গে কি করলেন, নিজের মানে শাড়ির এক পাশ থেকে ছিঁড়ে প্রভুর আঙুলে বেঁধে দিয়েছিলেন, কোনো কিছু বিচার না করে সর্বসমক্ষে। তা বলছেন, কৃষ্ণা, তোমার এই যে তুমি আজ চিরখণ্ড আমাকে প্রদান করলে, এর পরিবর্তে আমি তোমাকে একদিন আমি তোমার ঋণ পরিশোধ করে দেব। তা ভগবান কেমন দয়ালু, দেখুন তিনি কি করছেন, যে ভগবান কারো কাছে ঋণী থাকেন না, এই অঙ্গুলে বাঁধার জন্য এতটুকু বস্ত্র অঞ্চল ছিঁড়ে দিয়েছিলেন, তাই প্রভু আজ তাকে কিভাবে রক্ষা করছেন, তাকে সর্বস্ব দিয়ে তিনি তৎক্ষণাৎ সেখানে এসে দ্রৌপদীকে মানে চির মানে বস্ত্রখণ্ডে একেবারে দিয়ে তার মান সম্মান রক্ষা করলেন। তা না হলে দ্রৌপদীকে সেখানে বিবস্ত্র করে ফেলত এই দুষ্টের দলেরা। ভগবান শ্রীকৃষ্ণ তার বস্ত্র এমনভাবে দিলেন যে বস্ত্র যতই টানতে থাকেন একটি বস্ত্রের জন্য পাহাড়, এইভাবে মানে সে বারবার যখন টানছে, কিন্তু কি আশ্চর্য, কি অদ্ভুত, তার মাথা ঘুরছে, সে পড়ে যাওয়ার মতো অবস্থা হচ্ছে এই দুষ্ট দুঃশাসন, কিন্তু সে কাপড় আর শেষ হচ্ছে না, কাপড় আর শেষ হচ্ছে না। দেখতে দেখতে সেই সভাগারে কাপড়ের স্তূপকৃত হয়ে গেল, স্তূপ হয়ে গেল, কিন্তু সেখান থেকে কাপড় আর শেষ হচ্ছে না দ্রৌপদীর অঙ্গ থেকে। চতুর্দিকে এই অলৌকিক দৃশ্য দেখে হইচই পড়ে গেল, সেই অতি আশ্চর্য ঘটনা দেখে সকলেই দুঃশাসনকে ধিক্কার ও দ্রৌপদীকে প্রশংসা করতে থাকলো, আর বলছে এই দ্রৌপদী মহাসাধ্বী মহাসতী, তাকে এইভাবে অসম্মান করা হয়েছে, না না এ ঠিক নয়। ঠিক সে সময় মানে ভীমের ঠোঁট দুটো ক্রোধে কম্পমানা হচ্ছিল, থর 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 করে কাঁপছে, আর তিনি সেই পূর্ণ সভাগৃহে বজ্রমুষ্টি করে মেঘ স্বরে মানে গম্ভীর স্বরে শপথ করে বললেন, দেশ দেশান্তরের নৃপতিগণ, অনুগ্রহ করে আমার কথা শুনুন, এরকম কথা কেউ হয়তো কখনো বলেনি, পরেও আর হয়তো কেউ কখনো আমার মতো এই ভয়ঙ্কর প্রতিজ্ঞা করবে না, আমি যে প্রতিজ্ঞা করতে যাচ্ছি, আমি যা বলছি তা যদি না করি, তাহলে আমি পূর্বপুরুষদের যে স্বর্গদ্বার তা আমি আমার দ্বারা রুদ্ধ হয়ে যাবে, আমিও স্বর্গে আর যেতে পারবো না, তাই আমি শপথ করে বলছি, আমি রণভূমিতে বলপূর্বক এই ভরত কুলকলঙ্ক পাপী দুরাত্মা দুঃশাসনের বুকের তাজা রক্ত পান করব। প্রতিজ্ঞা করলেন যে আমি এই দুঃশাসনের বুকের লহু মানে রক্ত পান করব। আর পাপী ভীমের ভীষণ প্রতিজ্ঞা শুনে সকলের দেহ মন একেবারে শিহরিত হয়ে উঠল, সকলে একেবারে ভয়ভীত হয়ে গেল, তাদের লোমগুলো দাঁড়িয়ে গেল, এত ভয়ঙ্কর প্রতিজ্ঞা। আর এতক্ষণ বস্ত্র আকর্ষণ করতে করতে দুঃশাসন ক্লান্ত হয়ে পড়েছিল, বস্ত্রের পাহাড় জমে উঠল, আর দুঃশাসন নিজের অক্ষমতায় লজ্জায় মাথা নিচু করে বসে পড়লেন, চারিদিকে কোলাহল শুরু হয়ে গেল। আর দুঃশাসনকে সকলে ধিক্কার দিতে থাকলো, সকলে বলতে লাগলো কৌরবরা দ্রৌপদীর প্রশ্নের উত্তর দিল না কেন, এটি অত্যন্ত লজ্জার কথা। তখন মহাত্মা বিদুর হাত তুলে সকলকে শান্ত করছেন, হে সভাসদ বৃন্দ একটু শান্ত হও, একটু দাঁড়াও, দ্রৌপদী আপনাদের প্রশ্ন করে অনাথের মতো কাঁদছেন, কিন্তু আপনাদের মধ্যে কেউই তার উত্তর দিতে পারলেন না, এ অধর্ম, আর তো মানুষ এবং দুঃখ অগ্নিতে পুড়েই সুবিচারের আশা করে, তার সে কত কষ্ট, কত বেদনা, কত লাঞ্ছিত হয়ে আজ সে তোমাদের কাছে এইভাবে সমস্ত প্রশ্নের উত্তর চাইল। কিন্তু যে ধর্মজ্ঞ ব্যক্তি সবাই গিয়ে কারো প্রশ্নের উত্তর দেন না, তার অর্থ, তার ধর্ম অর্থ সব কিছু মিথ্যা এবং সে পাপে পরিপূর্ণ হয়। অনেকে আছেন না, মনে করেন আমি তো বেশ ভালো সাধু, সভাতে যাব, অথচ সেখানে ন্যায় হোক আর অন্যায় হোক কিছু বলবো না, আমি সাধু সেজে চলে আসব। কিন্তু মহাভারতের সিদ্ধান্ত অনুযায়ী বলছেন যে ওখানে যদি কেউ অন্যায় বলে তার প্রতিবাদ না করা সেও পাপের ভাগী হবে, পরিষ্কার বলেছেন। আমরা হয়তো মনে করি যে আমরা যাব, সব শুনবো, অথচ কিছু বলবো না, মালা জপ করতে করতে চলে আসব, কিন্তু সেই ব্যক্তিকে সভাতে যাওয়াই অনুচিত, পরিষ্কার বললেন। আর এর একটা কাহিনী আমি শ্রবণ করাচ্ছি। কে বলছেন? বিদুর মহারাজ বলছেন, আমি একটি কাহিনী শ্রবণ করাচ্ছি, শাস্ত্র সিদ্ধান্ত, যত্র তত্র দিবে পুরাণ বচন। দেখুন, যত যত মানে যেগুলো মানে একেবারে আসল শাস্ত্র, তার মধ্যে দেখবেন যেখানে যেখানে উপমা সংযোজন করা হয়েছে সেগুলো শাস্ত্রের সিদ্ধান্ত দিয়ে শাস্ত্রের মানে বাধাকে খণ্ডন করেছেন, সিদ্ধান্ত স্থাপনা করেছেন। তা বলছেন, একবার দৈত্যরাজ প্রহ্লাদের পুত্র বিরোচন এবং অঙ্গিরা ঋষির পুত্র সুধন্যা উভয়েই একটি কন্যাকে পাওয়ার জন্য নিজেদের মধ্যে এক ভয়ঙ্কর বিবাদের সৃষ্টি করে ফেলল। সে বলে আমি শ্রেষ্ঠ, মানে দুজনই তো হচ্ছে মানে বীর, তা বিরোচন পুত্র বিরোচন মানে প্রহ্লাদের পুত্র বিরোচন সে বলে আমি শ্রেষ্ঠ, আর অঙ্গিরা ঋষির পুত্র সুধন্যা সে বলে আমি শ্রেষ্ঠ, অতএব এই কন্যাকে আমি প্রাপ্ত হতে পারব। এই বলে উভয়ের মধ্যে এক ভয়ঙ্কর মানে কোলাহলের সৃষ্টি আরম্ভ হল। এবারে সকলে মিলে ধর্মরাজ মানে দৈত্যেন্দ্র ভক্তপ্রভার প্রহ্লাদের কাছে গেলেন, দুজনেই গিয়ে বলছেন যে আপনি ঠিক করে বিচার করুন আমাদের মধ্যে শ্রেষ্ঠ কে। এবার প্রহ্লাদ দেখলো যে আমাদের নিজেদের ঝগড়া, তাই প্রহ্লাদ খুব দ্বিধায় পড়ে গেলেন, একদিকে তার পুত্রের জীবন, অন্যদিকে ধর্ম। কিন্তু কিছু স্থির করতে না পেরে প্রহ্লাদ মহর্ষি কশ্যপের কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করলেন, বললেন হে মহাভাগ, আপনি দেবতা অসুর এবং ব্রাহ্মণদের ধর্ম বিষয়ে পূর্ণরূপে অবগত, তা আপনি এখন কৃপা করে বলুন যে এরা যে দুজন জেদ করেছে তা দুজনের মধ্যে কে শ্রেষ্ঠ। তা মহর্ষি কশ্যপ বললেন, যে ব্যক্তি জেনে শুনে আসক্তি দেশ বা ভয়ের জন্য ঠিক মতো উত্তর দেয় না, অথবা যে সাক্ষী সাক্ষ্য প্রদানেতে শিথিলতা করে এবং ঠিক মতো বলে না, সে বরুণ সহস্র পাশে বদ্ধ হয়। জেনে শুনে যদি অন্যায় করে বা জেনে শুনে যদি অন্যায়কে প্রশ্রয় দেয় তাহলে সে সহস্র বরুণ পাশে আবদ্ধ হয়, মানে শাস্তি পেতে হয়, আর প্রত্যেক বছরে তার পাশের এক একটি গ্রন্থি খোলে। আর তাই যার মানে যার সত্য সম্বন্ধে জ্ঞান আছে তার সত্য কথাই বলা উচিত, কখনো মিথ্যার আশ্রয় নিলে হবে না। যে সভায় অধর্মের দ্বারা ধর্মকে দাবিয়ে রাখা হয় সেখানকার সভাসদ এবং অধর্মকে দূর করে না, সেক্ষেত্রে সেই সভার সভাসদগণ সকলেই পাপের ভাগী হয়, পাপের ভাগ তাদের গ্রহণ করতেই হবে। যে সভায় নিন্দিত ব্যক্তিকে নিন্দা করা হয় না, যেখানে সভাপতি এবং অধর্মের অর্ধেক এবং সভাকারীরা এক চতুর্থ অংশ এবং অন্যান্য সভাসদগণেরা পাপের এক চতুর্থ অংশের ভাগিদারী হয়। যারা উচিত বলবে না এবং উচিত অনুচিত যা হলো মাথা নিচু করে বসবে তাও হবে না, তাহলেও সে পাপের ভাগ গ্রহণ করবে। আর যেখানে নিন্দিত ব্যক্তির নিন্দা হয় সেখানে সভাপতি এবং সদস্যগণ পাপমুক্ত হন আর সমস্ত পাপ শুধু পাপিতেই বর্তায়। হে প্রহ্লাদ, যে ব্যক্তি স্বজ্ঞানে প্রশ্নের উত্তর এবং ধর্মের প্রতিকূলে দেয়, মানে সবসময় ধর্মকে দাবিয়ে রেখে সে নিজের মতকে স্থাপনা করে, এই সমস্ত ব্যক্তি তারা সাত পুরুষ পর্যন্ত তারা নরকে গমন করে। আর এইভাবে তিনি অনেক কথা বলতে বলতে বলছেন যে মহাত্মা কশ্যপের কথা শুনে প্রহ্লাদ তার পুত্রকে বললেন, মানে প্রহ্লাদকে এত কথা কেন বললেন, প্রহ্লাদ নিজেই জ্ঞানী, তাই তিনি বলছেন যে আমি কেন বলবো, কশ্যপ বলতে চাইছেন না যে তুমি তো জ্ঞানী, তা তুমি আমার কাছে কেন এলে, বিচারটা তোমার করা উচিত ছিল। তিনি কিভাবে ধর্ম যাজন করতে হয় তা সম্পূর্ণ বলে বলছেন, প্রহ্লাদ তুমি বিচার করো। তখন প্রহ্লাদ এবার নিজের পুত্র বিরোচন, তা হলেও তিনি এবার সঠিক বিচার করছেন। কি বিচার করছেন, যে পুত্র বিরোচন, সুধন্যার পিতা অঙ্গিরা আমার থেকে শ্রেষ্ঠ, কারণ আমি অসুর কুল উৎপন্ন আর সে ব্রাহ্মণ থেকে উৎপন্ন, ব্রাহ্মণ সন্তান, ব্রাহ্মণ সর্বশ্রেণীর মধ্যে শ্রেষ্ঠ, তাই সুধন্যার মাতাও তোমার মাতার থেকে শ্রেষ্ঠা, মানে তার পিতা আমার থেকে শ্রেষ্ঠ আর তোমার মা তোমার মায়ের থেকে সুধন্যার মাতা সে শ্রেষ্ঠা, কারণ সে ব্রাহ্মণী আর সুধন্যা তোমার থেকে শ্রেষ্ঠ স্বাভাবিক রূপেই, অতএব তাই এখন থেকে সুধন্যা তোমার প্রভু, সে ইচ্ছা করলে তোমার প্রাণ নিতেও পারে অথবা প্রাণ ভিক্ষা দিতেও পারে। কারণ তাদের মধ্যে যখন দ্বন্দ্ব শুরু হয় দুজনের বলছে যে আমি যদি শ্রেষ্ঠ না হই তাহলে আমাকে তুমি মেরে ফেলবে, আর আমি যদি শ্রেষ্ঠ না হই তাহলে তুমি আমাকে মেরে ফেলবে, এই শর্ত ছিল। তা তুমি সুধন্যাকে, সুধন্যা এখন তোমার প্রভু কারণ তুমি পরাজিত হয়েছ, তুমি মানে নিচু তার থেকে, তাহলে তুমি সে যা করবে সেটাই তোমাকে মেনে নিতে হবে। তাই প্রহ্লাদের সত্যবাদিতায় প্রসন্ন হয়ে সুধন্যা বললেন, হে প্রহ্লাদ, আপনি পুত্র স্নেহে বিবশ না হয়ে ধর্মে অটল থেকে আপনি অতি সুন্দর সুসঙ্গত এবং শাস্ত্র যুক্তিযুক্ত সিদ্ধান্ত স্থাপনা করেছেন, তাই আমি আশীর্বাদ করছি যে সে 100 বছর বেঁচে থাকবে। 100 বছর আয়ু আরো প্রদান করে দিলেন, কেন, তার সেই যে ধর্মের প্রতি অটল বিশ্বাস, তার বিচার দেখে 100 বছর তার প্রাণদণ্ড না দিয়ে তাকে 100 বছর আয়ু আরো প্রদান করলেন। তা দেখুন সত্য কেমন, ধর্মে অটল থাকাতেই প্রহ্লাদ তার পুত্রকে মৃত্যু থেকে বাঁচিয়ে নিতে পারল এবং 100 বছর আয়ু তার আরো বেড়ে গেল। তাই আপনারা ইয়ে বলছেন, বিদুর মহারাজ সভাসদগণ বলছেন, হে সভাসদগণ, আপনারা আপনাদের ধর্ম এবং সত্যের দিকে দৃষ্টি রেখে দ্রৌপদীর প্রশ্নের সঠিক উত্তর দিন। মহাত্মা বিদুরের কথা শুনে সভাসদগণ কোনো উত্তর দিলেন না। তখন সেই কর্ণ সে বলছেন, ভাই দুঃশাসন, এই দাসী দ্রৌপদীকে গৃহে নিয়ে যাও। কর্ণের নির্দেশ পেয়েই দুঃশাসন সেই পূর্ণ সভাকক্ষে দ্রৌপদীকে টানতে লাগলেন আবার। আর দ্রৌপদী লজ্জায় কাঁপতে কাঁপতে পাণ্ডবদের দিকে তাকিয়ে বললেন, আগে আমাকে যখন মহলে বায়ু স্পর্শ করত তখন বায়ুর প্রতি তোমরা ক্ষিপ্ত হতে, যে বায়ু বোধহয় আমার শরীরে আঘাত করছে, আজ এই দুরাত্মা এই দুঃশাসন আমাকে কিভাবে অসম্মান করছে, এই সভাতে আমাকে কিভাবেই না সে টানতে টানতে নিয়ে আসলো, আমার কেশ যা দেখে তোমরা আকর্ষিত হতে, তা সে আজ আমার কেশ টানতে টানতে এই সবার মধ্যে আমাকে বিবস্ত্রা প্রায় করে দিল, আর তোমরা আজ চুপ করে তা দেখছো, আহা হে ভগবান, না জানি এখন কোন সময় আসছে, এখন কি কাল আরম্ভ হয়ে যাচ্ছে, এইভাবে বিলাপ করছেন। পিতামহ ভীষ্মদেব তিনি বললেন, কল্যাণী, ধর্মের গতি বড় সূক্ষ্ম, যশস্বী বিদ্বান এবং বুদ্ধিমানও তার রহস্য ভুল করেন, এ হয়ে থাকে। আর অপরদিকে গান্ধারী, তিনি রোদন করতে করতে এসে এই অন্ধ ধৃতরাষ্ট্রকে বললেন, হে স্বামীন, আপনি এমন অধর্ম কেন করছেন? আপনার এ করা উচিত নয়। আপনি জানেন না আপনার দ্বারা কি সর্বনাশ হচ্ছে। আপনি সব কিছু জেনে পুত্র স্নেহে আপনি অধর্ম করেন। আপনি আমার স্বামী, তাই আমি আপনাকে অনেক সম্মান করি, কিন্তু বাস্তবিক আপনি যে সমস্ত কর্ম করেন, যদি কোনো সতী নারী না হতো তাহলে আপনাকে অবজ্ঞা করত, কিন্তু আমি তো সতী, তাই আমি আপনাকে অবজ্ঞাও করতে পারি না। যখন এই আমার পুত্র দুষ্ট দুর্যোধন জন্মগ্রহণ করে সে যখন গাধার মতো চিৎকার করছিল, তখনই এই বিদুর, মহাত্মা বিদুর বলেছিল তাকে মেরে ফেলো, তাকে ত্যাগ করো, মানে মেরে ফেলো। তাই যদি করতাম আজ এই কুলের কলঙ্ক লাগতো না। এইভাবে মানে একে অপরে যখন বলছেন, তখন এই অন্ধ ধৃতরাষ্ট্র সে মাঝে মাঝে ধর্মভীরু হয়, আবার কখনো কখনো তার বুদ্ধি একেবারে হেতো বিপরীত হয়ে যায়। সে তখন চিন্তা করছে, না, এর একটা কিছু করা উচিত। এভাবে বারংবার যখন লাঞ্ছিত হচ্ছে দ্রৌপদী সভাতে, তখনও আর সেই সমস্ত কৌরবগণ, সেই অন্ধ ধৃতরাষ্ট্রের পুত্রগণ যখন তারা মানে অট্টহাসি হাসছে এবং বিভিন্নভাবে ব্যঙ্গবাক্য প্রয়োগ করছে, সেখানে মানে সহ্য করাই মুশকিল। সেই আমাদের বাংলা ভাষায় একটা কথা বলে যে রামচন্দ্রের বাণ সহ্য করা যায়, কিন্তু হনুমানের দাঁত খিঁচানি সহ্য করা যায় না। তারা যখন সেইভাবে অট্টহাসি হাসছে, তখন ভীমসেন আর ঠিক থাকতে পারল না। ভীম তার চন্দন চর্চিত দিব্য বাহু তুলে বললেন, হে সভাসদগণ, উদার শিরোমণি ধর্মরাজ যুধিষ্ঠির যদি কুলের শীর্ষ কুলপতি এবং আমাদের সর্বস্ব না হতেন, তাহলে কি আমরা এই অত্যাচার সহ্য করতাম? তিনি আদেশ না দিলে তো আমরা কিছু করতে পারছি না। তিনি দুই বাহু তুলে মানে কম্পন করছেন, আর সে তো বিশাল হুজোদ্দয়, বিশাল বাহু। তার বাহুর বর্ণনা দিয়েছেন হাতির সুরের মতন, মহাপরাক্রমশালী। বলছেন, তাহলে আমি এখনই তার সমস্ত এই যে সমস্ত দুরাত্মাগণ রয়েছে তাদেরকে আমি এখনই হত্যা করতাম। ইনি যদি নিজেকে পরাজিত মনে করেন, তাহলে আমরাও তো পরাজিত, তাতে কোনো সন্দেহ নেই। সেই কারণে আমি চুপ করে আছি। আমার এই লৌহদণ্ডের ন্যায় লম্বা বাহু, যার দ্বারা ইন্দ্রকেও আমি পিষে মেরে ফেলতে পারি, তাই। কিন্তু আমরা ধর্মরজ্জিতে আবদ্ধ, আমরা ধর্মকে কখনো অতিক্রম করি না, তাই আজ সব কিছু সহ্য করতে বাধ্য হচ্ছি। তা না হলে আমি আমার এই লৌহদণ্ড বাহু দ্বারা এদেরকে চূর্ণ বিচূর্ণ করে দিতাম, একেবারে চুচ্চুর করে দিতাম। ধর্মরাজ যদি একবার সংকেত দ্বারাও আমাকে আদেশ দিতেন, তাহলে আমি এই ক্ষুদ্র জন্তুকে এক মুহূর্তে পিষে মেরে ফেলতাম। ভীমসেন ভীষণ ক্রোধী, ক্রোধ হওয়া স্বাভাবিক। আর ভীমের প্রজ্জ্বলিত মানে ক্রোধগ্নি দেখে ভীষ্ম, দ্রোণ এবং বিদুর বললেন, ভীম, ক্ষমা করো, তোমার পক্ষে সমস্ত কিছুই করা সম্ভব, তোমার দ্বারা সব কিছুই হওয়া সম্ভব। সেই সময় ধর্মরাজ যুধিষ্ঠিরের প্রায় অচেতন অবস্থা, তিনি মানে বেঁচে আছেন কিন্তু মৃতের ন্যায়, অচেতনের ন্যায়, তার বাহ্যিক কোনো চেতনাই নেই লজ্জায় মানসম্মানের দিক থেকে। আর দুর্যোধন যুধিষ্ঠিরকে বললেন, রাজন, ভীম, অর্জুন, নকুল, সহদেব, তোমরা আমার অধীন, তাহলে তুমি দ্রৌপদীর প্রশ্নের উত্তর দাও। তুমি কি মনে করো যে দ্রৌপদীকে আমি পাশা খেলায় পণ হিসাবে জয়লাভ করিনি, মানে করেছি? আর দুরাত্মা দুর্যোধন এই বলে কর্ণের দিকে তাকিয়ে আবার হাসছে এবং ভীমকে লজ্জা দেওয়ার জন্য বামজঙ্ঘা দেখাতে থাকলে, মানে একেবারে চরম অসম্মান, এর থেকে অসম্মান আর হয় না। তা ভীমের চোখ ক্রোধে রক্তবর্ণ হয়ে গেল, তিনি চিৎকার করে সমস্ত সভাকে কাঁপিয়ে বলতে লাগলেন, দুর্যোধন শোন, আমি যদি মহাযুদ্ধে নিজ গদার আঘাতে তোর ওই জঙ্গা ভেঙে চুরচুর না করে দিই, তাহলে আমি কখনো স্বর্গের দরজা দেখব না। আমার পূর্বপুরুষ যেমন স্বর্গাদিতে গমন করেছে, আমি এই প্রতিজ্ঞা করলাম যে তোর ওই মানে জঙ্ঘা আমি যদি চুরচুর না করে দিই, ভেঙে না দিই, তাহলে আমি স্বর্গে যাব না। এমন প্রতিজ্ঞা করলেন। বিদুর বললেন, হে রাজন্যগণ, দেখো ভীম এখন ভয়ানক পরিস্থিতির সৃষ্টি করছে, তোমরা এখনও এর জন্য কিছু করো এবং এই জুয়া খেলা অন্যায়, এর থেকে তোমরা এখন যা করণীয় তাই করো। আর ভীমসেন যখন ক্রোধ করে তার বাহুকে মানে উত্তোলন করছেন, কখনো ওঠাচ্ছেন, কখনো নামাচ্ছেন, কখনো ক্রোধে রক্ত বর্ণ হয়ে যাচ্ছেন, তার শরীরের রোমকূপ থেকে যেন মানে সেই অগ্নি স্ফুলিঙ্গবত মানে অগ্নি বেরোচ্ছে এমন মনে হচ্ছে ক্রোধে। আর এইভাবে মানে একের পর এক যখন ক্রোধিত হচ্ছেন, সেই সময় চতুর্দিকে অমঙ্গল দেখা যাচ্ছে, চতুর্দিকে অমঙ্গল। এবং শকুনির কথায় ধর্মরাজ এই যে দ্রুত ক্রীড়া করলেন এবং সমস্ত কিছু হেরে গেলেন, সেই সময় চতুর্দিকে অমঙ্গল, চতুর্দিকে ঘন ঘন উল্কাপাত আরম্ভ হয়ে গেল, আর সেই সঙ্গে বহু কাক বহু শকুন তারা ভয়ঙ্কর শব্দ করে কোলাহল করে চতুর্দিকে উঠতে থাকলো। এই ভীষণ কোলাহলে গান্ধারী ভয় পেয়ে গেল। ভীষ্ম দ্রোণ এবং কৃপাচার্য স্বস্তি স্বস্তি বলতে লাগলেন, শান্তি হোক শান্তি হোক। আর বিদুর এবং গান্ধারী ভয় পেয়ে ধৃতরাষ্ট্রকে ঘটনাটি সব জানালেন যে এখনই তো অমঙ্গল দেখা যাচ্ছে। গান্ধারী তখন এসে আবার তাকে বললেন যে বোঝালেন অন্ধ ধৃতরাষ্ট্রকে। এবারে তারপর তিনি একটু ভেবে কি করছেন, দ্রৌপদীকে বললেন, মা তুমি পরম পতিব্রতা, তা তুমি মানে আমাদের সকলের পুত্রী সমতুল্যা মানে কন্যার সমান, তা তুমি কৃপা করে আমার এই পুত্রগণকে অভিসম্পদ প্রদান করো না। তুমি যদি অভিসম্পদ প্রদান করো, আমাদের এই কুরুকুল সব দেখতে দেখতে বিনষ্ট হয়ে যাবে বিনা যুদ্ধে। তা মা তুমি সন্তুষ্ট হও, তুমি সন্তুষ্ট হলে আমরা মানে নির্বিঘ্নে মানে বেঁচে যাব, তা না হলে আর কোনো উপায় নেই। মা তুমি আমার থেকে একটি বর প্রার্থনা করো। তখন দ্রৌপদী বললেন, আমার দ্বিতীয় মানে প্রথমবার হচ্ছে যে আমার এই যে আমরা আপনাদের দাস দাসী, তার থেকে আমাকে এবং আমার এই যে ধর্মাত্মা স্বামী ধর্মরাজ যুধিষ্ঠির, তাকে দাসত্ব থেকে মুক্তি দিন। তারপরে বললেন, দেবী আমি আরো খুশি হয়েছি, তুমি আরেকটা বর চাও। তখন তিনি বললেন, আমার পরম ধনুর্ধারী পরাক্রমশালী স্বামী অর্জুনকে দাসত্ব থেকে মুক্তি করুন। আবার সন্তুষ্ট হয়ে মানে তাকে সন্তুষ্ট করছেন, সে যদি একটু ক্রোধাগ্নিতে দেখে তাহলে অভিশাপেরও দরকার নেই, এরা পুড়ে তছনছ হয়ে যাবে। বললেন, তাহলে আমার সেই মহাপরাক্রমশালী গদাধারী ভীমসেনকে মুক্তি দেওয়া হোক, দাসত্ব থেকে মুক্ত করা হোক। এইভাবে একে একে সমস্ত কিছু ফিরিয়ে দিলেন, রাজ্য পঞ্চ পাণ্ডবকে এই দ্রৌপদী মুক্ত করে নিলেন। তারপরে তারা সকলে পুনরায় তথাপি ধর্মরাজ যুধিষ্ঠির কেমন দেখুন এই অবস্থায় সমস্ত মানে গুরুজনদের দণ্ডবাদ প্রণাম করে তারা আদেশ করেছেন, তখন তিনি আবার ফিরে যাচ্ছেন। আবার যখন ফিরে যাচ্ছেন সে সময় চলে গেছেন বহু দূর, তখন এই যে দুষ্টের দল তখন আবার একত্রিত হয়েছে, হয়ে বলছেন, ঠিক আছে আমরা একটি শর্তে আবার দ্রুত ক্রীড়া করি, আবার খেলবে বলছে। সব কিছু ঠিক হয়ে গেল, তারা ইন্দ্রপ্রস্থের দিকে রওনা হয়ে বেশ কিছু দূর চলেও গেছে। বিদুর বলল, না আর এসব হবে না, আর এই সমস্ত জুয়া খেলা হবে না। বিদুর কাউকে ভয় করে কথা বলে না, অন্য কেউ কর্তব্য পালনের জন্য একটু মানে ঘুরিয়ে কথা বলেন, কিন্তু বিদুর স্পষ্টবাদী, বীরের মতো কথা বলে, বলছে না আর জুয়া খেলা হবে না। কিন্তু হে জনমেজয়, বৈশম্পায়ন ঋষি বলছেন, হে রাজন দেখো দৈব কেমন বলবান, দৈব কেমন, এদের ষড়যন্ত্রে এই অন্ধ ধৃতরাষ্ট্র আবার এই দুটো ক্রীড়া করার জন্য আবার তৈরি হয়ে গেল। বলছে না আমরা তো আর ওই সমস্ত কিছু বলবো না, এবারে যদি হেরে যায়, তারা যদি পরাজিত হয় তাহলে তারা মানে ১২ বছরের জন্য বনবাস আর এক বছর অজ্ঞাতবাস, আবার যদি ওই অজ্ঞাতবাস কালে তারা তাদের যদি কেউ চিনে ফেলে, আমরা যদি চিনে ফেলি তাহলে আবার ১২ বছর বাস, মানে টোটাল 25 বছর বনবাস। আর আমরা যদি পরাজিত হই তাহলে আমরাও ঠিক সেই রকম করব। আর এই শকুনি সে জানে যে আমার সঙ্গে এই দুটো ক্রীড়া করে তারা কোনো কালেই কখনোই পারবে না, কখনোই তাদের দ্বারা তা হওয়া সম্ভব নয়। এবারে কি হলো, আবার তাদেরকে অতি দ্রুতগামী রথ দিয়ে খবর প্রেরণ করলেন। এবার যখন খবর প্রেরণ করলেন সে সময় গিয়ে বললেন যে আপনাদের পিতৃ সমতুল্য যে ধৃতরাষ্ট্র, তিনি আপনাদের আবার এই জুয়াতে আমন্ত্রণ জানিয়েছেন। ধর্মরাজ যুধিষ্ঠির বললেন যে ঠিক আছে, তাহলে ওনার যেমন আজ্ঞা উনি তো গুরুজন, আবার আসলেন। একবারে যা মিটল কিন্তু আবার আসলেন। আর ধর্মরাজ যুধিষ্ঠিরের মানে মতামত এলো টিকার মতামত যে ধর্মরাজ যুধিষ্ঠির জানেন যে এই রকম যুদ্ধ না হলে এই পৃথিবীর যে দুষ্টগণের কারণে যে পৃথিবীর ভারত্ব, সেই ভারত্ব অপনোদন হবে না। তাই তিনি বললেন ঠিক আছে দৈবের যখন ইচ্ছে, আবার গেলেন। আবার যখন গেলেন এবারে দেখতে দেখতে সেই শকুনি, সেই যে তার বাপের হাড় দিয়ে সেই পাশা তৈরি করা, সেই বলে এই আমি তোমাদের সমস্ত কিছু জিতে দিলাম। দেখতে দেখতে আবার পরাজিত। এবারে তারা তো এবার বনপ্রদেশে যেতে হলো, তারা মৃগ চর্মধারী পাণ্ডবদের সঙ্গে আবার বনে চলে যেতে হলো। তখন পর্যন্ত এই দুষ্টরা কি বলছে যে এইবার দ্রৌপদীকে আমরা আবার বিবাহ করে ফেলব, কারণ এই তো সে এখন মানে মৃগচর্ম কারা বলে ভিক্ষুরা, ভিক্ষুক মানে সন্ন্যাসীরা, সাধুরা, তা সাধুদেরকেও ভিক্ষুকই বলা হয়, ভিক্ষুর মার্গ প্রদর্শিতম। তাহলে এইবার আমরা দ্রৌপদীকে আবার লাভ করব, মানে কেমন দুষ্ট। আর ভীমসেন এই সমস্ত শুনে সে তো ভীষণ ক্রোধিত হয়ে হলো। আর তখন ভীম মৃগচর্ম ধারণ করে দাঁড়িয়েছিলেন, সকলে বনবাসে চলে যাচ্ছেন কিনা, তাই ধর্ম রক্ষার জন্য তারা এই সময় শত্রুকে বধ করতে উদ্যত হননি, যে ঠিক আছে দৈবের ইচ্ছা আমরা তো পরাজিত হয়েছি। এবারে কি হলো, ভীমের কথা যখন শুনল, উল্টা সিধা আবার বলা আরম্ভ করেছে, তখন ভীমের কথা শুনে দুঃশাসন সেই পরিপূর্ণ সভাকক্ষে বলছেন এই বলদ বলদ, এই বলদ বলছে ভীমসেনকে, আর বলে নির্লজ্জের মতো সে নাচা আরম্ভ করল, ভীমসেনকে বলদ বলছে। আর ভীম বললেন ওরে দুরাত্মা, কুবাক্য বলতে তোর লজ্জা হচ্ছে না, ছলনা করে সম্পত্তি লাভ করে বড়ই আস্ফালন করছিস। আর এই বৃকদর ভীম যদি কুন্তির গর্ভে জন্ম নিয়ে থাকে তাহলে রণভূমিতে তোর বুক চিরে আমি রক্তপান করবই করব, আবার দ্বিতীয়বার সেই একই প্রতিজ্ঞা। আর যদি তা না হয় তাহলে যেন আমার পুণ্যলোক প্রাপ্তি না হয়। এইভাবে সেই সমস্ত পাণ্ডবেরা যখন বেরিয়ে যাচ্ছিলেন, ভীম সিংহের ন্যায় ধীরে ধীরে চলছিল, আর দুর্যোধন তাকে মানে রাগাবার জন্য তার ঠিক সেইভাবেই তার পেছন পেছন চলতে লাগলো। ভীম পেছন ফিরে তাকে দেখেছে, মানে দুর্যোধনকে, বলছেন মূর্খ এইসব লজ্জাজনক ঘটনার এখানেই কিন্তু সমাপ্ত হবে না, আমি তোর পারিষদদের সঙ্গে তোকে বধ করে শীঘ্রই তোর এই হাসির জবাব দেব। তুই যে আজ আমাকে ব্যঙ্গ করছিস, হরিণের চামড়া পড়েছে তাই পেছনে পেছনে ব্যঙ্গ করছিস। আর ভীম নিজেকে শান্ত করে ধর্মরাজ যুধিষ্ঠিরের সঙ্গে যেতে যেতে বললেন আমি দুর্যোধনকে আর অর্জুন কর্ণকে এবং সহদেব শকুনিকে বধ করবে, তারা একে একে প্রতিজ্ঞাও করে ফেলল। আর আমি এই সভায় আবার শপথ করে বলছি, তখন যাওয়ার জন্য তৈরি হয়েছেন, দুই চার পা হাঁটছেন এমতো অবস্থায়, তখনও সেই সভাগৃহতে এক হয়নি, তখনও বলছেন আমি শপথ করে বলছি যে জগদীশ্বর নিশ্চয়ই আমার এই শপথ পূর্ণ করবেন, গদার আঘাতে আমি দুর্যোধনের উরুভঙ্গ করে এবং তার মাথায় পা রাখবো, আর দুর্যোধনের বুকের গরম গরম রক্ত আমি পান করব, যেমন চা খায় ঠিক সেইভাবে। দুর্যোধনের মানে এমন ক্রোধিত হয়েছে। অর্জুন বলে উঠল ভাই ভীম, তোমার অভিলাষ পূর্ণ করার জন্য অর্জুনের এই প্রতিজ্ঞা যে সে সংগ্রামে কর্ণ এবং তার সমস্ত সাথীকে সংহার করবে। এইভাবে সমস্ত ভাই একবারে ক্রোধান্বিত হয়ে তারা একে অপরের প্রতি মানে এক ভয়ঙ্কর সংঘর্ষমূলক সমস্ত কথাবার্তা বলতে বলতে তারা ধীরে ধীরে মানে সেই বনবাসের দিকে গমন করছে। হে জ্যেষ্ঠতাত যুধিষ্ঠির বলছেন, হে জ্যেষ্ঠতাত, আমি ভরতবংশের বয়োবৃদ্ধ পিতামহ ভীষ্ম, সোমদত্ত, বাল্মীক, দ্রোণাচার্য, কৃপাচার্য, অশ্বত্থামা, বিদুর এবং দুর্যোধনদের সব ভাই যুযুৎসু, সঞ্জয়, অন্যান্য নরপদী এবং সভাসদগণের অনুমতি নিয়ে বনবাসের জন্য রওনা হচ্ছি। তা সেখান থেকে ফিরে এসে আপনাদের দর্শন লাভের সৌভাগ্য যেন আমার হয়। মানে ধর্মরাজ যুধিষ্ঠির এবার কিন্তু যে কথা বললেন তার মধ্যে আবার দর্শন লুকিয়ে আছে। সেই সময় সমস্ত সকলেই মানে লজ্জায় মাথা নিচু করে মনে মনে পাণ্ডবদের কল্যাণ চাইছিলেন। আর বিদুর বললেন, হে পাণ্ডবগণ, তোমরা আমার অতি প্রিয়, আমার পুত্রের সমতুল্য আমি তোমাদের প্রীতি করি। তা হাত জোর করে বলছেন, হে মহারাজ, যুধিষ্ঠিরকে বলছেন, আপনার যদি কৃপা হয় তাহলে আমি একটি কথা রাখব। বলছেন, আপনি কাকাশ্রী এমন বলবেন না, আপনি বলুন, আপনি তো আমার কাকাজি। তা বলছেন, দেখো, আর্যা কুন্তী রাজকুমারী এখন বৃদ্ধা হয়ে গেছে, সে ওই বনে জঙ্গলে গিয়ে কষ্ট করে থাকতে পারবে না, আর তার তো বনবাস হয়নি। তা তোমরা বুঝিয়ে তাকে আমার গৃহেই থাকার জন্য তোমরা অনুমতি দাও, তা না হলে আমি বললে সে হয়তো মানবে না। পাণ্ডবরা চিন্তা করে মাকে বললেন, মা, সত্যই বলছে বিদুর কাকা, তুমি এই বিদুর কাকার গৃহেই থাকো, আমরা অতি সত্তরে ফিরে আসব, তুমি দেখবে তোমাদের আশীর্বাদে আবার সব ঠিক হয়ে যাবে। যুধিষ্ঠিরের আজ্ঞায় মাতা কুন্তী ঠিক তাই করলেন। আর মাতা কুন্তীর কাছে দ্রৌপদী গিয়ে দণ্ডবাদ প্রণাম করে চরণ স্পর্শ করছেন, আর তিনি তাকে আশীর্বাদ দিচ্ছেন যে আমি তোমাকে সবসময় বলেছি যে তুমি সৌভাগ্যবতী হও এবং তোমার স্বামীদের সেবা করো, এবং তুমি 100 বৎসর পর্যন্ত এই পৃথিবীর সমস্ত ভোগৈশ্বর্য ভোগ করো। তা হে দেবী, হে পুত্রী, হে ইত্যাদিভাবে সম্বোধন করে বলছে যে আমি তোমাকে আশীর্বাদ করছি যে তুমি সব কিছু আবার ফিরে পাবে, যাও, দৈব বড়ই বলবান। এইভাবে সকলে একে অপরে তারা বিভিন্ন দেশ, নদী, পর্বত অতিক্রম করে করে তারা চলেছেন। আর ইত্যাদি বলার পরে মাতা কুন্তী পাণ্ডবদের তো বিদায় দিয়ে দিলেন, তিনি মনমরা হয়ে পাগলিনীর মতো বিলাপ করতে থাকলেন আর বলছেন, আহা, আজ পিতাহারা এই 5টি পুত্রকে আমি কত কষ্ট করে মানুষ করেছি, কিন্তু তাদের এই দশা, হে গোবিন্দ, হে মাধব, তুমি তাদের রক্ষা করো। এইভাবে এই জন্যই সদ্গুণ সম্পন্ন হওয়ার সত্ত্বেও তোমাদের উপর এই যে দুঃখ সংকট নেবে এলো, হা কৃষ্ণ, হা দ্বারকাধীশ, হা প্রভু, তুমি এই ভীষণ দুর্দশা থেকে আমার এবং আমার মহান পুত্রদের কেন রক্ষা করছ না? মাতা কুন্তী একনিষ্ঠ কৃষ্ণ ভক্ত, তিনি কৃষ্ণকেই সব কিছু নিবেদন করেন আর বলছেন, তুমি তো অনাদি অনন্ত, যে ব্যক্তি নিত্য নিরন্তর তোমার ধ্যান করে তুমি তাকে রক্ষা করো, তোমার সম্পর্কে এই প্রসিদ্ধি এখনো মিথ্যা হয়নি। তাই আমার পুত্রগণ ধার্মিক, যশস্বী, পরাক্রমী, তাদের উপর এই কষ্ট উচিত নয়, হে ভগবান, ওদের দয়া করো। হে নীতি ব্যবহার কুশল পিতামহ ভীষ্ম, আচার্য কৃপ, সকলের কাছে তিনি আবার মানে দণ্ডবাদ প্রণাম করে তিনি সমস্ত পুত্রদের আশীর্বাদ করার জন্য বললেন। মাতা কুন্তী শোকে অধীর হয়ে বিলাপ করছেন আর পাণ্ডবেরা তারা বুকে এক ভীষণ ব্যথা নিয়ে তারা বনপ্রদেশের দিকে রওনা হলো। এবার পাণ্ডবগণ যখন বনপ্রদেশে গমন করলেন, কৌরবগণের কী অবস্থা? রাজা ধৃতরাষ্ট্র সে আর এক মুহূর্তের জন্য শান্তি অনুভব করতে পারছে না, মনে করছিল যে আমরা শশাগরা পৃথিবীর রাজা হয়ে গেছি, খুব আনন্দ হবে, খুব আনন্দ উৎসব হবে, কিন্তু তারা তা কিছুই করতে পারল না। এই পাণ্ডবগণের সঙ্গে কিন্তু ঋষি ধৌম্য কিন্তু চলে গেলেন, তাদের নিত্য হোম ক্রিয়া আদি করাবেন কিনা, এই জন্য আমরা আগে আস্বাদন করেছি যে একজন ব্রাহ্মণ পুরোহিত সর্বদা যারা ধার্মিক রাজা তারা সঙ্গে রাখতেন। সেই বনপ্রদেশেও মহামুনি ধৌম্য সঙ্গে গিয়েছিলেন তাদের নিত্য হোম ক্রিয়া আদি বিধিবিধান অনুযায়ী করানোর জন্য। বিদুর বললেন, মহারাজ, এ তো স্পষ্টই প্রতিভাত যে আপনার পুত্রেরা কপট পাশাতে ধর্মরাজের রাজ্য বৈভব সমস্ত কিছু কেড়ে নিয়ে তাদের ভিখারি করে ভিখারির বেশে আজ 13 বৎসর তারা বনে থাকবে, 1 বৎসর অজ্ঞাতবাস, 13 বৎসর সর্বমোট। এইভাবে ভীমসেন যখন যাচ্ছিল তিনি ভীষণ ক্রোধিত হয়ে বিভিন্ন প্রকার মানে বিভিন্ন প্রকারভাবে তিনি মানে আরতি করতে করতে যাচ্ছেন প্রভুকে, যে প্রভু সেই যুদ্ধই আমি চাই, অর্জুনও সেই জন্য তৈরি। এইভাবে সকলে একে অপরে চলেছেন, কেউ ধর্মরাজ যুধিষ্ঠির মুখটা ঢেকে মাথা নিচু করে যাচ্ছেন, হায় বিধির বিধান, আর সহদেব মুখে ধুলো ময়লা মেখে নিয়েছে যেন কেউ তাকে না চিনতে পারে, নকুল সমস্ত শরীরে ধুলায় ধূসারিত হয়েছে যাকে পথে কোনো সুন্দরী নারী তাকে দেখে আকৃষ্ট না হয়। আর দ্রৌপদী, রজস্বলা দ্রৌপদী একটি বস্ত্র পরিধান করে আলুলায়িত কেশে ক্রন্দন করতে করতে যাচ্ছিলেন, যেতে যেতে বলছিলেন, যাদের জন্য আমাদের এই দুর্দশা, আজ থেকে 14 বৎসর পর তাদের নারীরাও স্বজন হারাবার শোকে এমনই করেই হস্তিনাপুরে প্রবেশ করবে, মানে যুদ্ধে সকলে বিধবা হয়ে যাবে, তাদেরও সেই আমার মতোই দুর্দশা হবে, বিধবার মতো বিধবাই হয়ে যাবে। পাণ্ডবগণ বনগমনে শোকাতুর হয়ে সকল নাগরিকগণ প্রজাগণ তারা বিলাপ করতে থাকলো আর বলছেন, হায় হায়, আজ আমাদের প্রিয় সম্রাট এইভাবে বনে যাচ্ছেন, কুরুকুলের বয়োবৃদ্ধগণকে আমরা ধিক্কার করি, ধিক তাদের উপরে, এইভাবে তারা ধিক্কার করছেন। দুর্যোধন, দুঃশাসন, তাদেরকেও তারা ঘৃণা করতে থাকলো। সমস্ত রাজ্যে সকলে একে একে মানে ভীষণভাবে প্রজাগণ ক্ষুব্ধ হয়ে গেল যে আমাদের সেই প্রাণের সমতুল্য, আমাদের সেই পিতৃ সমতুল্য ধর্মরাজ যুধিষ্ঠিরকে তারা আজ কিভাবে মানে অন্যায়ভাবে দ্রুত ক্রীড়া করে তাদের আজ বনবাসী করিয়ে দিল। শকুন কাক প্রভৃতি মাংসাহারী পাখিরা দেবালয় কেল্লা ইত্যাদির উপরে মাংস ফেলছে, হাড়গুলো এনে ফেলে দিচ্ছে মন্দির থেকে, মন্দিরের সমস্ত ধ্বজাগুলো ভেঙে পড়ে যাচ্ছে, চতুর্দিকে অমঙ্গল আর অমঙ্গল। এই সমস্ত দেখে আর উৎপাতের ফল হচ্ছে ভরতবংশের নাশ, এসব আপনার দুর্মতির ফল, বিদুর বলছেন। যখন বিদুর ধৃতরাষ্ট্রকে এইসব বলছিল তখন দেবর্ষি নারদ অনেক ঋষিগণকে নিয়ে সেখানে আসলেন এবং এসে বলছেন এক ভয়ঙ্কর কথা বলে তিনি চলে গেলেন, বলছেন, দুর্যোধনের কুকর্মের ফলস্বরূপ আজ হতে 14 বৎসর পর ভীম ও অর্জুনের হাতে এই কুরুবংশ বিনাশ প্রাপ্ত। যখন বিদুর এই কথা সেই অন্ধ ধৃতরাষ্ট্রকে বলছিলেন সে সময় নারদ ঋষিগণের সঙ্গে এসে বললেন যে আজ থেকে 14 বৎসর পর এই কুরুবংশ ধ্বংস হবে, অর্জুন এবং তার মূল কারণ হবে ভীমসেন, এই দুজনের দ্বারাই। তখন দুর্যোধন, কর্ণ, শকুনি, দ্রোণাচার্যকে তাদের প্রধান আশ্রয় ভেবে পাণ্ডবদের সেই সমস্ত রাজ্য তাদের উপর সমর্পণ করলেন। দ্রোণাচার্য বললেন যে আমি কি করে নেব, কিন্তু তোমরা যখন বলছো আমি তাহলে সুন্দরভাবে সেই রাজ্য পরিচালনা করব। দ্রোণাচার্যের কথা শুনে ধৃতরাষ্ট্র বললেন, বিদুর, গুরুদেবের কথা ঠিক, তুমি পাণ্ডবদের ফিরিয়ে আনো, যদি ফিরে না আসে তাহলে তাদের অস্ত্র শস্ত্র রথ এবং সেবা অধিকার সঙ্গে দাও এবং তাদের তারা যেন সেই বনপ্রদেশে ভিখারির মতো না থাকে। এই অন্ধ মানে দেখতে দেখতে বুদ্ধি পাল্টায়। বিদুর বলছেন যে আপনি পাণ্ডবদের এত ছোট মনে করবেন না যে তারা এখন বনবাসী হয়ে পুনরায় সেই রাজ বৈভব সেই তাদের সঙ্গে নিয়ে চলবে, তারা কদাপি গ্রহণ করবে না। এবার ধৃতরাষ্ট্র যখন সব দিক থেকে মানে লজ্জিত ধিক্কার প্রাপ্ত হচ্ছে তখন সে মনে করছে বোধহয় ভুল করলাম। আর মহাত্মা বিদুর সে মানে নিজ পুত্র দুর্যোধনকে অনেক বারণ করেছিল, তবুও সে পাণ্ডবদের প্রিয় পত্নী ধর্মপরায়ণা দ্রৌপদীকে সভায় এনে অপমানিত করেছিল। হায়, যদি এটাও না করত তাহলে কিছুটা নিস্তার ছিল, কিন্তু তা সম্ভব নয়। ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, আমারও তাই মনে হয় যে দ্রৌপদীর আত্মদৃষ্টিতে সমস্ত পৃথিবী ধ্বংস হতে পারে, আমার পুত্রের তো নগণ্য। এই অন্ধের কানার আবার বুদ্ধি মাঝে মধ্যে ভালো হয় কিন্তু দেখতে দেখতে আবার পরিবর্তন হয়ে যায়। এইভাবে সমস্ত দিকে অমঙ্গল দেখা গেল এবং রথশালাতে আগুন লেগে যাচ্ছে, আর চতুর্দিকে মানে সূর্যগ্রহণ ছাড়াই অমাবস্যার মতো হয়ে যাচ্ছে, মনে হয় যেন কোনো গ্রহণ নেই, অথচ দেখতে দেখতে